ABC FM 89.2. We play the coolest music. Guasha. শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। শুরু হয়ে গেছে কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, এবং সেই ভয় এবং মজায় আপনাদের সঙ্গে আছি আমি শারমিন। আর প্রতিবারের মতো শুরুতে রয়েছে এবারও একটি গল্প, যে গল্পটির নাম, অর্থাৎ প্রথম গল্পটির নাম সংকেত, লিখেছেন শ্রী নীরজ চন্দ্র মজুমদার, আর পড়ে শোনাবে সেতু। আর তার পরপরে রয়েছে আজকের কুয়াশার মূল কাহিনী। মূল কাহিনীতে যাবার আগে আমরা চলে যাচ্ছি এখন আজকের গল্পে, যার নাম হচ্ছে সংকেত এবং পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি সরাসরি গল্পের শেষ পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন।
বসন্তর চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আরা জেলার এক কোণে গিয়ে সে আস্তানা পেতেছে এক বিরাট পোড়বাড়িতে। সে লিখেছে, ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অন্ত হল বোধ হয়, ঠিক যেমনটি চাই তেমনি একখানি বাড়ি পেয়েছি, বাকি দিনগুলো এখানেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো বলে মনে হয়। বাড়িটার কিছু কিছু রোজই ভেঙে পড়ছে, তবু দোতলার খাঞ্চারের ঘর এখনো যা আছে আমার চেয়ে তাদের পরমায়ু বেশি, এমনই আশা রাখি। সেইগুলিতে আমি সংসার পেতেছি, একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি তিন কোড়ির মাকে রান্নাবান্নার জন্য। চতুর্থ কামরা তোমার জন্য গুছিয়ে রেখেছি, যত শীঘ্র পারো তুমি চলে এসো। জানো এবারের ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। 1857 সালে যখন প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, তখন এবারের মালিক লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার নাম কুমার দলপত সিং, তেজি মানুষ ছিলেন। নানা সাহেবের দরবারে রীতিমতো খাতির ছিল তার। যুদ্ধে যখন হার হল, কুমার বাহাদুর কানপুর থেকে পেছিয়ে এলেন। কাশী, পাটনা, ছাপড়া সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল কিছু কিছু। অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হল গোটা দেশে। দলপত সিং এর নামে হুলিয়া বেরুল যে তাকে ধরিয়ে দেবে 10,000 টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত, ভক্তি করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে দুদিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন স্বর্গ হাতে পেত। সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তার সেবা করত। মোটের উপর খুব বেশি কষ্ট তিনি পাননি। ইংরেজ চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদে দিন কাটাচ্ছিলেন তিনি। অবশেষে বিনা মেঘে বজ্রপাত, তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতে। বহুদিন পরে দলপত সিং এসেছিলেন স্ত্রী পুত্রকে দেখবার জন্য। আরো দু একবার এমন এসেছিলেন, তখন কোনো বিপদ হয়নি, কিন্তু এবার হল। তারই খুড়তুতো ভাই মহিনুর তেতলার জানালা থেকে একখানা কালো কাপড় উড়ালো কমিনিট। অদূরে বটগাছে ইংরেজের চর লুকিয়েছিল এই সংকেতের প্রত্যাশায়। সেই রাত্রে সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল। দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভেতরেই তাকে হত্যা করল। তারপর থেকে রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হল মহিনুর সিং, কিন্তু সে বাস করল পাটনায় গিয়ে। 50 বছর যেতে না যেতে বাড়িটা একেবারেই পরিত্যক্ত হল। এখনকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয় পাবে, চারিদিকে ইট পাথর ভেঙে ভেঙে পড়ছে, আশেপাশে জঙ্গল গজিয়ে উঠছে, পরিখার জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু পরিখার বাইরে নতুন কলোনি গজিয়ে উঠছে একটা, যে মাঠে একদিন দলপত সিং 2,000 সিপাহীকে কুচকাওয়াজ করাতেন, তার বুক চিরে লাল সুরকির রাস্তা চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে, আর তাতেই গায়ে গায়ে মাথা তুলেছে পাকিস্তানি উদ্বাস্তুদের ঘরবাড়ি। প্রধানত ধনী লোকদেরই এটা কলোনি। এখানে বিজলি বাতি পর্যন্ত এসেছে, মোটরের হর্ন আর রেডিওর রাগিনী সর্বদা শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পরিখার এপারে এই কলোনি, ওপারে আবার খানগত কুড়ে। তারই একখানিতে তিন কুড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার, এ দুয়ের মাঝখানে আমার ভগ্নপুরী। বর্তমান মালিকরা এবাড়ির আসবাবপত্র সব সরিয়ে ফেলেছেন, তবে দরজা জানালা এখনো আছে। বছরে 200 টাকা মাত্র ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ আমি ভাড়া নিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা দুনিয়াতে কোথাও পাব না। আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। তোমার বসন্ত চিঠি পড়ে আমি অবাক। একটা পোড়ো বাড়ির উপর এরকম স্নেহ? নির্জনতা সে ভালোবাসে জানি, তাই বলে সারা জীবন একটা ভাঙা বাড়ির মধ্যে নিজেকে কবর দিয়ে রাখতে হবে? এ কি পাগলামি! বয়স তার সবে 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ছবি আঁকতে পারে, লেখক হিসাবেও নাম করেছে একটু। সে লোক যদি এভাবে পৃথিবীর বাইরে চলে যেতে চায় তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। বন্ধু বলতে শুধু আমি, কাজে আমাকে যেতেই হবে। এক শীতের সকালে আড়াই গিয়ে হাজির হলাম, সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্তের চিঠিতে বিশদভাবেই পেয়েছি, কাজেই বাহাদুরনগরে পৌঁছতে কষ্ট হল না। আমার আসবার আগে বসন্তকে চিঠি দেইনি, তার সঙ্গে দেখা হওয়ার আগে একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চাই আমি। এই সেই কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট ছোট বাড়ি, ফুলবাগানের ফ্রেমেয়াটা এক একখানি ছবি যেন। পুল আছে, পাথরের পুল, 200 বছর আগে পুলের মুখে শাস্ত্রীর ঘর আর লোহার দরজা ছিল, এখনো তার চিহ্ন আছে। পুলের উপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতে এসে পৌঁছলাম। কি জঙ্গল চারিধারে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা, তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার কোনো অসুবিধা হয় না। গাড়ি থেকে নেমে সেই দূর থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে। মস্ত বড় বাড়ি, লম্বায় চওড়ায় যেমন তেমনি বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয়ে বিতৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো আমার। কেন যে পাগলা বসন্ত এমন করে বাড়ির মায়ায় বিভোর হয়েছে বুঝলাম। মুঠ নিয়ে খানিকটা এগিয়ে গেলাম বাড়ির দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভেতর থেকে, জানালাতে তার মুখ দেখা গেল একবার, তারপর নেমে এসে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখার জায়গার কোনো অভাব নাই। বসন্ত আমাকে আস্তাবলে নিয়ে গেল, একসময় 500 ঘোড়া থাকত এই আস্তাবলে। বাড়ির তুলনায় এটা বেশ ভালো অবস্থাতেই আছে। সেখানে গাড়ি রেখে বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথমে সিংহদ্বার, মোটা লোহার পাতে মোড়া জবরদস্ত কাঠের দরজা, তার ডাইনে বায়ে মাথার উপরে তেতলা সমান উঁচু পাথরের দেওয়াল। ভিতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেওয়া যায় কারো সাধ্য নেই এই বাড়িতে ঢুকবে। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো, বহু স্তম্ভের মাথায় নকশা করা ছাদের কিয়দংশ এখনো বিদ্যমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনো আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে দিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া, রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার কোনো আশঙ্কা নেই। দোতালে উঠে অনেক ভাঙা চোরা দালান আর কামরা পেরিয়ে বসন্ত নিজস্ব ঘরগুলির পাত্তা পাওয়া গেল। এগুলো রীতিমতো পরিচ্ছন্ন, পাথরের দেওয়াল কোথাও একটু চির খায়নি। গায়ে রাবণ বধের ছবি এঁকেছিল কোন শিল্পী সেই স্মরণাতীতকালে, বিবর্ণ হয়ে গেলেও সে ছবির ভঙ্গি এখনো চোখে পড়ে। 3 কোটির মার দেখা মিলল না, সেদিনকার মতো রান্না শেষ করে দিয়েই আগেই সে চলে গেছে। এবেলার ভাত এবং ওবেলার রুটি সবই একসঙ্গে, অপরাহ্নে সে আর আসে না। এখানে আসে না কেন? আমি প্রশ্ন করলাম। ভূতের ভয় নাকি? ভূত না ছাই, ভূত নেই। বসন্ত যেন লজ্জায় মাটিতে নিয়ে পড়ল। একটা ভূত না থাকায় বাড়িটার মর্যাদাহানি হয়েছে।
এ বিরাট ভাঙা বাড়ি, যে দেখবে সেই ভাববে এখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য, এই 1 বছরের মধ্যে ভূতের টিকিটি পর্যন্ত দেখিনি, যদিও বাড়িতে নিছক আমি একা বাস করি।
আমি বললাম, ভূত নেই এ কথার মানে? সেই দলপত সিং এর কি হল? সে ভদ্রলোকের যখন অপঘাতে মৃত্যু হয়েছিল এ বাড়িতে, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তের মুখ হঠাৎ গম্ভীর হল, সে জিপ কামড়ে বলল,
কুমার বাহাদুর পুণ্যাত্মালোক ছিলেন, একাধারে বীর এবং সৎ। অপঘাতে মৃত্যু হয়েছিল সেটা তার দোষে নয়, তিনি মৃত্যুর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন। ভূত হয়ে পৃথিবীতে তাকে ঘুরতে হবে কেন বলো?
আমি নাছোড় বান্দা, তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তারা, বিশেষ করে সেই বেইমান মহিনুর, তারা নিশ্চয় স্বর্গে যায়নি।
এখানে তো তারা কেউ মরেনি,
উত্তর দিল বসন্ত। অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতে আসতে পারে না? এখানে হাজার হলেও এই বাড়িটা তাদের কাছে একটা কীর্তির অকুস্থান, ভূত হয়ে একবারও কেউ এটা দেখতে আসবে না, এ কেমন কথা? আমার এ পরিহাস বসন্তের ভালো লাগছে না, আমি স্পষ্টই বুঝলাম। তবু কি নেশা আমায় পেয়ে বসেছিল, কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই আমি ত্যাগ করতে পারিনি। অবশেষে বসন্ত তিক্তস্বরে বলে উঠল,
তুমি একটা কথা ভুলে যাচ্ছ, সে কীর্তিমানরা এখানকার জীব ছিল না, এখান থেকে সংকেত করে তাদের ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাচ্ছে কেন আসবে তারা?
চমৎকার জবাব দিয়েছে বসন্ত, আমি হো হো করে হেসে উঠলাম। ভূতের কথা ছেড়ে দুজনে খেতে বসে গেল, খাবার তৈরি ছিল শুধুই বসন্তের জন্য, কাজেই তার দুবেলার রসদ এক বেলাতে শেষ করে ফেলতে হল। বসন্ত বলল,
কুছ পরোয়া নেহি, কলোনিতে হোটেল আছে, চা বিস্কুট চপ কাটলেট ভাত তরকারি পরোটা সবই মিলে এখানে, ওবেলা সেখান থেকে খাবার আনবো।
খাওয়ার পর বিশ্রাম আমার অভ্যাস নেই, আমি বাড়িটা দেখতে বেরুলাম। আধ ঘন্টা পরে বসন্ত এসে যোগ দিল আমার সঙ্গে। সে অবশ্য আগেই সব তন্ন তন্ন করে বহুবার দেখেছে, একবার এক ভাঙা ছাদ ধসে পড়েছিল, তাতে আর একটু হলেই জম্মের মতো চাপা পড়ত। আমি গম্ভীর হয়ে বললাম, তুমি যে চাপা পড়ে মরনি এটা তো ঠিক, হঠাৎ যদি বুঝতে পারি যে তুমি বসন্তর ছায়া মাত্র, বসন্তের কায়া এইখানেই কোন ভগ্নস্তূপের নিচে গুড়ো হয়ে আছে, তাতে আমি একটু আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল,
কিন্তু তিনগুণ মা আশ্চর্য হবে সে যদি বুঝতে পারে যে এতদিন এত ভাত আর এত রুটি সে পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপূর্তির জন্য।
কথা বলতে বলতে দুজনে সারা পুরীটা ঘুরে ঘুরে দেখছি, কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোন ঘরের দেওয়ালে গুপ্তদ্বার আছে, মেঝের কোন খানটাতে লুকিয়ে থাকবার গোপন গহ্বর আছে, এসব বসন্তর নখদর্পণে হাজার রকমের বিষয় সে একের পর এক আমার চোখের সামনে উদ্ঘাটন করে চলেছে। আমি ভাবছি এই নেশাতেই মশগুল হয়ে আছে ও, এ মোহ থেকে ওকে বিচ্ছিন্ন না করলে হয়তো পাগল হয়ে যাবে শেষে। দোতলার ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় একটা ছোট্ট ঘর। বসন্ত বলল,
ও ঘরে একটা শিবলিঙ্গ আছেন, বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পূজা করতেন।
হেঁটে হেঁটে ততক্ষণ আমি শ্রান্ত হয়ে পড়েছি, একটা মামুলি শিবলিঙ্গ দেখবার জন্য আর জীর্ণ সিঁড়ি বেয়ে উপর ওঠার উৎসাহ হল না আমার। কিছুক্ষণ ছাদে বসে দম নিলাম দুজনে, তারপর নেমে এলাম নিজেদের কামরায়। অপরাহ্নে দুজনে হোটেলে গিয়ে খাবার কিনে আনলাম, বেলাবেলি ফিরে এলাম, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন ভিন্ন আর কোনো আলো নেই। রাত্রিবেলা তার সাহায্যে রেলিংবিহীন সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুব নিরাপদ নয়। সিংহদ্বারে অর্গল এটে দু বন্ধু যখন দোতলায় উঠলাম তখন সূর্য অস্ত যায়নি। খাবার ঘরে বসে বসন্ত বলল,
তেতলায় একটা জামালাদি সূর্যাস্ত দেখা যায়, সে যে কি চমৎকার, আমি 100 দিন দেখেছি তবু আমার স্বাদ মেটে না।
বসন্তর সঙ্গে সেই তেতলার জানালায় গিয়ে বসলাম। বসন্ত প্রায় এখানে বসে, কাজেই ধুলো বড় নেই, সত্যিই অপূর্ব দৃশ্য। খানকত খোলার ঘর, মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল যে ওরই একটাতে তিন কোড়ির মা বাস করে। সেই কুড়েখানার প্রায় 100 হাত পিছনে এক প্রাচীন বটগাছ, তার পিছনে একটা ঝিল। দুজনে বসে আছি পশ্চিম আকাশের পানে তাকিয়ে, হঠাৎ একখানা পা তুলে দিলাম সেই বেদির উপরে, পায়ের শব্দটা জোরেই হল আর সেই শব্দ শুনে আমরা দুজনেই উৎকর্ণ হয়ে উঠলাম। ফাঁপা জায়গায় আঘাত করলে যেরকম শব্দ হয় এ সেই রকম শব্দ। আমি সকৌতুক বললাম, বাড়িটার কোথায় যে কত রকম গর্ত আর সুরঙ্গ আছে তুমিও তো এতদিন আবিষ্কার করতে পারোনি, এখানটাতে কিছু নিশ্চয়ই আছে। বসন্ত বিনা বাক্য ব্যয়ে নিচ থেকে শাবল নিয়ে এলো, আর বিনা বাক্য ব্যয়ে আমি তাই দিয়ে আঘাত করতে লাগলাম জানালার নিচের ফাঁপা জায়গাটায়। দুটুকরো পাথর খুলে একটা গর্ত দেখা দিল। সেই শাবলখানাই আমি নামিয়ে দিলাম এর ভেতর। খানিকটা নাড়াচাড়া করতে কি একটা বস্তু যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়। আমি সেটা টেনে তুললাম শাবল সমেত। একখানা কাপড়, রংটা ধোয়াটে, বেশি লম্বা নয়, হাত পাচেক হবে। বসন্তর মুখে ভ্রুকুটি, আমি মনে মনে হাসলাম। ও হিংসায় ফেটে পড়েছে। ওর বাড়িতে এসে আমি একটা গোপন রহস্য আবিষ্কার করে বসলাম, এ এক বছরে যার কোনো সন্ধানও পায়নি। এ পরাজয় হজম করতে পারছে না ও। কাপড়খানা জানালার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। ধুলো আছে তাতে, কিন্তু সে ধুলো ঝাড়লে যাবার নয় তা আমি জানি, অন্তত 100 বছরের পুরনো ধুলো। হঠাৎ আহত বুলডগের মতো একটা ক্রুদ্ধ গর্জন করে বসন্ত হাত বাড়িয়ে চাদরখানা আমার হাত থেকে কেড়ে নিল।
করছো কি তুমি?
হ্যাঁ, বিস্ময়ে হতবাক হয়ে আমি ওর দিকে তাকালাম।
এ তো সেই কাপড় যা দিয়ে পাপিষ্ট মহিনুর সেদিন ইংরেজদের চরকে সংকেত করেছিল।
এই কথা বলে সে সভয়ে তাকাতে লাগলো ওই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকাবাঁকা ডালের আড়ালে সে কোনো লুকায়িত চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা আমারও মনে লাগলো, খুব সম্ভব এটা সেই কাপড়, আর খুব সম্ভব এই জানালা দিয়েই মহিনুর ওই বটগাছের দিকে সংকেত করেছিল। কিন্তু তা যদি হয় তাতে বসন্তর এমন বিচলিত হবার কি আছে? বুঝতে না পেরে আমি ফেল ফেল করে ওর দিকে তাকিয়ে আছি দেখে সে রেগে উঠল ভয়ানক। জানলাটা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজস্ব গর্তের ভিতর নিক্ষেপ করল তখনই। তারপর পাথর দিয়ে গর্ত বন্ধ করতে করতে সে গজরাতে লাগল।
আস্ত বোকা, ও সংকেতে কি অনর্থই না ঘটছিল সেদিন, আজ আবার তেমন কিছু হয় যদি?
আমি আকাশ থেকে পড়লাম। আজ আবার অনর্থ? কি রকম অনর্থ? কে ঘটাবে অনর্থ? কেনই বা ঘটাবে? উত্তর দেবার আগে সে আমার হাত ধরে টেনে নামিয়ে নিয়ে এলো দোতলায় নিজের ঘরে। তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে সে বলল,
ওই দোর খুলে আমরা পালাই, চলো, এখনো সময় আছে, তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারব, হোটেলে একটা রাত্রির মতো আশ্রয় তো পেতে পারবো। চলো চলো এখনই চলো, এরপর তারা এসে পড়বে হয়তো।
কারা কারা এসে পড়বে? আমি কিছু বুঝতে না পেরে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম। কিছু বুঝতে পারছিলাম না, কেবল ওইটুকু ছাড়া যে অভাগা বসন্ত বদ্ধ পাগল হয়ে গেছে। আমার প্রশ্ন শুনে বসন্ত আমার দিকে স্থির দৃষ্টিতে চাইল। আমিও ভালো করে তাকিয়ে দেখলাম ওর দিকে। না, ওর চোখে পাগলামের কোনো আভাস নেই। তবে এসব কি বলছে ও? বসন্ত বলল,
কারা এসে পড়বে বুঝতে পারছো না? সেই দিন যারা এসেছিল মনে করছো তারা নেই, পাগল? তারা মরেছে বটে, কিন্তু তাদের হিংসা কিন্তু মরেনি, পাপ দীর্ঘজীবী, রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজে তা মেটে না। একটা দলপত সিং এর রক্ত পান করে সেই 200 গোরা সৈনিকের রক্ত পিপাসা চিরদিনের মতো ঠান্ডা হয়ে গিয়েছে ভেবো না তুমি। তারা আবার একটা সংকেত পাবার প্রত্যাশা আছে প্রায় 100 বছর ধরে। সেই সংকেত আজ তারা পেয়েছে সেই একই জানালা থেকে, সেই একই কালো কাপড়ের সংকেত। আজ তারা আসবে ঠিক যেভাবে এসেছিল সেদিন।
আমি রীতিমতো ভয়ার্ত হয়ে পড়লাম। সে শুধুই ওর ভয়ের সোয়াচ লেগে পরক্ষণেই জোর করে হেসে উঠলাম। কি বলছো বসন্ত, কিসের সংকেত, কিসের রক্ত পিপাসা? যত আজগুবি কথা ভেবে ভেবে এই 1 বছর ধরে তুমি নিজের মাথাটা খেয়েছো। চলো খেতে বসা যাক, খেয়ে লম্বা ঘুম, তারপর সকালে তোমায় নিয়ে বাংলা মল্লুকে ফিরে যাচ্ছি আমি।
ফিরে যেতে চাইলে ওরা তোমাকে যেতে দেবে? হেসে তুমি উড়িয়ে দিলে আমার কথা। হ্যাঁ বেশ, তুমি যদি মরতে রাজি থাকো আমিও আছি, দেখে কি হয়।
দুজনে গিয়ে খেতে বসলাম। কেরোসিনের আলো জ্বলছে মিটমিট করে, চারিদিকে থমথমে গুমোট, বাতাসের আভাস নেই কোথাও, জানালা খোলা আছে কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে গলিতে গলিতে বিজলি বাতি আছে দেখে এসেছি, ওদিকের লাইন ফিউজ হয়ে গেল নাকি? মনের ভাব ভাষায় প্রকাশ করা মাত্র বসন্ত তিক্ত হেসে বললেন,
তুমি তাই এতক্ষণে লক্ষ্য করলে? আমি বহুক্ষণ আগেই দেখেছি আলো দেখা যাচ্ছে না, রোজ যায় আজ দেখা যাচ্ছে না, ফিউজ হয়নি, বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে ওখানে। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন রেডিওর গানের কথা, রোজ প্রতি বাড়ি থেকে আওয়াজ পাই, আজ পাচ্ছি না, এসবের মানে?
মানে বাইরের পৃথিবী থেকে এ বাড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন করে দিয়েছে ওরা। ওই বাইরে দেখছ জমাট অন্ধকারের দেওয়াল, ও অন্ধকার এই পৃথিবীর নয়, প্রেত লোকের। আমি চৌকিতে স্তব্ধ হয়ে বসে লাফিয়ে উঠলাম। বসন্তর হাত ধরে তাকে তুলে বললাম, চলো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, তুমি যা বলেছিলে হোটেলে রাত কাটাবো। তোমার এসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছ তাতে এখানে তোমাকে আর তিলার্ধ থাকতে দেওয়া উচিত হবে না, চলো। আমার সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো কিন্তু বেশি দূর যেতে হবে না, ওরা এসে গিয়েছে, বাড়িটি ওরা ঘিরে বসে আছে, এখন বাইরে যাওয়া মানে ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু যায় আসে না, মরতে যখন হবেই দু মিনিট আগে না হয় পড়ে। এতক্ষণে আমারও যেন ধারণা হল যে অনৈসর্গিক একটা কিছু ঘটতে চলেছে। রক্তের গন্ধ পাচ্ছি চারিদিকে, বাতাস বইছে না, কিন্তু একটা শিরশির আওয়াজ কানের কাছে, কারো যেন ফিসফিস করে কথা বলছে ঠিক আমার পাশে দাঁড়িয়ে। একটা অসীম প্রভাব বিশাল পাষাণপুরীকে গিলে ধরেছে যেন। এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে। সিঁড়ির উপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে নিচে নামলাম, দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়লাম। দরজা খোলা, এবার এগিয়ে গেলেই হয়, তা হয় না, এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যই নিরেট, তা কে জানত। এক পা অগ্রসর হলেই সেই দেওয়ালে ধাক্কা খাচ্ছি, ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। বসন্ত চুপি চুপি বলল, দেখছ যাবার কোনো পথ নেই। হৃৎপিণ্ড ধুক ধুক করছে কিনা ভালো বুঝতে পারলাম না হঠাৎ। সেই বিষয়ে যখন আশ্বস্ত হলাম, তখন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণ চেষ্টা করতে লাগলাম ওর মর্মস্থল ভেদ করে পরপারে দৃষ্টি প্রেরণ করবার জন্য, কিন্তু না। যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে এসেছিল, ঠিক সেইভাবে ধাক্কা খেয়ে দৃষ্টিও পিছন পিছিয়ে আসতে লাগলো। কি করব ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতো তাকিয়ে আছি ওই আধার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ আলো জ্বলে উঠল এখানে সেখানে, মশালের আলো। সেই আলোর রংটা নেলছে, আলোর সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। সে আলো ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তলোয়ার না কিরিচ নাকি বর্ষা? অস্ত্রের পেছনে সাদা সাদা মুখ যেন স্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎ পুরুষ কণ্ঠে ইংরেজি শব্দ কানে এলো, মার্চ। সেই আধো আলো অন্ধকারের নিরেট দেওয়াল হঠাৎ যেন জ্বলে উঠে আমাদের দিকে এগিয়ে আসতে চায়। আমি বসন্তের হাত ধরে সিংহদ্বারের এপিঠে পিছিয়ে এসে বিদ্যুতের মতো ক্ষিপ্র হস্তে দ্বারে অর্গল টেনে দিলাম। আর সেই মুহূর্তে ও পিঠে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। আমরা ছুটছি, দরবার পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি বেয়ে দোতলা, কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচন্ড আঘাত পড়ছে মুহুর্মুহু, যেন দশটা হাতি ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ছে ওর উপর। এই আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরাতন কাঠের দরজা কতক্ষণ খাড়া থাকবে আর? প্রলয় কোলাহল চারিদিকে, ইংরেজি ভাষায় নারকীয় তর্জন, মারো কাটো ফাঁসি দাও বিদ্রোহীকে, আগুনে পোড়াও বাচ্চাদের, মেয়েদের ধরে বাদী করে নিয়ে চলো, নানা রকম চিৎকার আর শাসানি। মর্মর মরত ওই ভাঙল সিংহদ্বার, আর উপায় নেই, এবার মৃত্যু। বসন্ত আমার হাত ধরে তেতলার দিকে ছুটল, জিজ্ঞাসা করলাম কোথায়? হতাশ কণ্ঠে সে উত্তর দিল, কোথায় আর, চলো তেতলার ছাদে, যতক্ষণ বাঁচি চেষ্টা তো করতে হবে, যদি সেখানে না যায়। কেন যাবে না? ওই যে দোতলার সিঁড়িতে দুপদুপ পায়ে শব্দ, তেতলা, যাওয়ার জায়গা নেই। আমি বললাম, এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি, ভূতের হাতে মরার চেয়ে আত্মহত্যা বেশ ভালো। বসন্ত বলল, ওই সিঁড়ির মাথার ঘরটাতে উঠি চলো, লাফ যদি দিতে হয় ও ঘর থেকেই দিতে পারবো, জানালা আছে। যখন সে ঘরে উঠলাম তখন সিঁড়িতে একশো পায়ের শব্দ, আশ্চর্য, তবু জীর্ণ সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের উপর পড়ল। বসন্ত আর আমি একসঙ্গে ওই দেবতার পায়ে আছার খেয়ে পড়লাম, তারপরেই দুজনে অজ্ঞান হয়ে গিয়েছিলাম বোধ হয়। যখন জ্ঞান হল তখন প্রভাতের রৌদ্র এসে পড়েছে আমাদের মাথায়। দুজনে দুজনের মুখের দিকে তাকাই, স্বপ্ন না, স্বপ্ন নয়, সমস্ত বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে এক রাত্রে। দরজা জানলা উপড়ানো, আমাদের খাট বিছানা পরিখার জলে ভিজে ছপছপ করছে, সবচেয়ে সর্বনাশ মোটরখানি চূর্ণ বিচূর্ণ। আমরা দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, খুব বেঁচে গেছি।
এতক্ষণ ধরে আপনারা শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যেটা পড়ে শোনালো সেতু। গল্পটির নাম ছিল সংকেত, লিখেছেন শ্রী নীরজ চন্দ্র মজুমদার। আর হ্যাঁ বন্ধুরা, সময় হয়ে গেছে এখন দ্বিতীয় কাহিনীতে যাবার, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী শুনব। আজকের কুয়াশার কাহিনী লিখেছেন অভ্র আহমেদ, তার নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ শাড়ি। তাহলে আসুন শুনি আজকের কাহিনীর প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 এফএম এ, যেখানে চলছে কুয়াশা, এবং সাথে আছি শারমিন। ক্যাম্পাসের বকুলতলা মিমের খুব প্রিয় জায়গা। এই জায়গা তার প্রতিদিন একবার করে না বসলেই নয়, এখানে বসলেই কেমন যেন একটা প্রশান্তি অনুভব করে মিম। পুরো নাম আদ্রিতা জাহাঙ্গীর। বিয়ের এক বছর পূর্ণ হলো গতকাল। মিমের হাজবেন্ডের নাম নিলয় মাহমুদ। নিলয় মাহমুদ থাকে জার্মানিতে, ওখানকার একটা কোম্পানিতে জব করছে নিলয়। বেশ ভালো বেতনের চাকরি, অফিসে সুযোগ সুবিধাও অনেক, সব মিলে চাকরিটা খারাপ না। মিম তার শ্বশুর শাশুড়ির সাথে বাংলাদেশেই থাকে। মিমের শ্বশুর নুরুল করিম, তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক। তবে মজার ব্যাপার হলো সেই ইউনিভার্সিটির ছাত্রী মিম। মিম এবার ফাইনাল ইয়ারে, পড়াশোনার অনেক চাপ। তবু কেন যেন এই বকুলতলায় না বসলে তার কিছুতেই মন বসতে চায় না, কেমন যেন অস্বস্তি বোধ হয়। মিম তার ব্যাগের ভেতর থেকে ফোন বের করল। মিমের ফোন এতক্ষণ অফ ছিল, কিভাবে অফ হলো তা সে নিজেও জানে না। ফোনের ব্যাটারিটা পাল্টানো প্রয়োজন, ইদানিং হঠাৎ করে ফোনটা অফ হয়ে যাচ্ছে। তারপর ফোনটা অন করল মিম, সাথে সাথে মিমের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। আননোন নাম্বার থেকে ফোন আসলে একদমই ধরতে ইচ্ছে করে না। ফোন ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে মিম ফোনটা রিসিভ করেই ফেলল।
হ্যালো,
জি আপনি কি নিলয় সাহেবের স্ত্রী বলছেন?
হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে?
আমি শাহবাগ থানার ওসি লিটন হায়দার বলছি।
কোন সমস্যা হয়েছে স্যার?
আমরা এখন আপনার বাড়িতে আছি, আমি কি জানতে পারি আপনি এখন কোথায়?
আমি তো ভার্সিটির ক্যাম্পাসে, কেন কোনো প্রয়োজন?
হ্যাঁ, আপনাকে এক্ষুনি আপনার বাসায় আসতে হবে।
কোনো সমস্যা হয়েছে কি?
আপনি এলেই সব বুঝতে পারবেন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন।
আচ্ছা আমি আসছি।
আচ্ছা আপনার আসতে কত সময় লাগবে বললে আমার জন্য একটু সুবিধা হয় আর কি।
জ্যামে না পড়লে আধা ঘন্টা লাগবে।
ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন।
জি আচ্ছা।
বুকের ভেতরটা কেমন যেন করে উঠল মিমের। পুলিশ নাম শুনলেই কেমন যেন একটা ভয় উকি মারে মনের ভেতর। আর মিম ভালো করেই জানে পুলিশরা হয় খুব নগণ্য জিনিস নিয়ে মাথা ঘামায়, না হয় খুব জঘন্য জিনিস নিয়ে মাথা ঘামায়। মিম খুব তাড়াহুড়ো করে বকুলতলা থেকে উঠে গেল। গাড়ি করে বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় এক ঘন্টা লেগে গেল মিমের। মিম বাসার সামনে যেতেই তার চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা হলো। তাদের পুরো বাড়ি ঘিরে আছে অসংখ্য মানুষ। সবার মুখেই কেমন যেন অস্থিরতা আর আগ্রহের ছাপ স্পষ্ট। ঘরে ঢুকতে যেতেই পথ আগলে দাঁড়ালো একজন পুলিশ। পুলিশটার মাথা থেকে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে বিরক্তি ভরা মুখ নিয়ে মিমকে বলল,
কি ব্যাপার, ঘরে ঢুকছেন কেন? জানেন না এখন ঘরে ঢুকা নিষেধ।
কেন ঘরে ঢুকা নিষেধ কেন?
আপনি কি কিছুই শোনেননি?
না মানে আমার ফোন অফ ছিল। আচ্ছা কি হয়েছে?
আগে বলুন আপনি এই পরিবারের কি হন?
আসলে আমি মিম, নুরুল করিম আমার শ্বশুর হন।
ও আচ্ছা, আপনার সাথে আমার কথা হয়েছিল।
ও আপনি ওসি লিটন হায়দার?
জি। ঘরের বাইরে আসুন।
কেন, ঘরে কি হয়েছে?
ঘরের ভেতর একটা খারাপ খবর আপনার জন্য অপেক্ষা করছে।
কি খারাপ খবর?
আসলে আপনার শ্বশুর শাশুড়ি পৃথিবীতে আর নেই।
নেই মানে?
মানে আপনার শ্বশুর শাশুড়ি খুন হয়েছেন।
কি কি বলছেন এসব?
জি ঠিকই বলছি, ভেতরে লাশ দুটোর আশপাশ থেকে পুলিশ তথ্য সংগ্রহ করছে।
আমার মাথায় কিছু ধরছে না, কিভাবে কি হলো? আর আপনারা কখন এসেছেন?
আমরা এসেছি ঘন্টা দুয়েক আগে। আপনাদের প্রতিবেশী কেউ একজন পুলিশকে ফোন করে বলেছিল এই বাড়িতে দুটো রক্তাক্ত লাশ পড়ে আছে।
আর আমি এসবের কিছুই জানি না। কি করে কি হলো হঠাৎ? আর কে বা খুন করবে? আচ্ছা সবাই কিভাবে জানলো এখানে লাশ আছে? এই বাড়িতে তো কোনো প্রতিবেশী আসার কথা না।
লাশ দুটো প্রথম দেখেছে ময়লা নেওয়া ছেলেটা। ওই ছেলেই লাশ দেখে চিৎকার করে সবাইকে ডেকে আনে। তারপর আপনাদের কোনো একজন প্রতিবেশী পুলিশকে ইনফর্ম করে। আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আর এভাবে সময় অসময় ফোন অফ করে রাখা ঠিক না। আপনার নম্বর সংগ্রহ করে কমপক্ষে 100 বার ফোন দিয়েছি, প্রতিবারই বন্ধ দেখাচ্ছিল। যাই হোক, শেষমেশ ফোনে আপনাকে পাওয়া গেল।
আমার মাথায় কিছুই আসছে না। আমি 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 নিজের চোখে দেখতে চাই। আমার বিশ্বাস হচ্ছে না, হঠাৎ এসব কি হচ্ছে? কেন এবার খুন করবে ওনাদের?
যেই খুন করুক না কেন, খুনিকে আমরা বের করবই।
সময়কার কাগজ টোকাই সবুজ মিয়া নরম করে মানুষ হিসেবে খুবই ভালো, তাই এই সবুজকে একটা কাজের সুযোগ করে দেয় সে। সবুজ এখন বাড়ি বাড়ি ময়লা নেয়। সবুজের বেতন খারাপ না, প্রতি মাসে 3,000 টাকা। নরম করে নিজে গিয়ে ওর কাজের ব্যবস্থা করেছে বলেই হয়তো ওর বেতন এতটা। না হয় 14-15 বছরের একটা ছেলের বেতন 2,000 টাকার বেশি কখনোই হয় না এখানে। আর সেই নরম করিম সাহেবের বাসায় এসে আবিষ্কার করলো তাদের রক্তাক্ত লাশ। সবুজ মিয়া খুবই ভেঙে পড়েছে। সবুজ একদমই আশা করেনি যে মানুষটা তার এত বড় উপকার করলো সেই মানুষের লাশ দেখতে হবে তার। পৃথিবী এমনই যে আশা করে মানুষ তা কখনোই হয় না, আর যা হয় তা মাঝে মাঝে মানুষকে হতাশ করে। মেঝেতে বসে আছে সবুজ। পুলিশের ওসি লিটন হায়দার এগিয়ে গেল সবুজের দিকে।
এই এখানে বসে আছিস কেন? দাঁড়া।
জি স্যার।
তুই তো প্রথম দেখেছিস ওনাদের লাশ, তাই না?
হ্যাঁ স্যার, আমি প্রথম দেখছি।
তো ময়লা নিবি, ভেতরে ঢুকলি কেন?
আমি তো প্রত্যেক দিন এলেই খালাম্মার থেকে পানি খাইতাম। ভর দুপুরে কাম করি তো স্যার, অনেক পিয়াস পায়।
তুই ঘরে ঢুকে প্রথমে কি দেখলি?
আমি বেল চাপলাম কিন্তু কেউ খুলল না। তারপর চলে যাইতে নি দেখি দরজা একটুখানি ফাঁকা। মনে করছিলাম খালাম্মা দরজা খুলে পানি আনতে গেছে। এরপর আমি দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি খালাম্মা স্যার পইরে আছে, মাটিতে পইরে আছে স্যার।
তারপর কি করলি?
তারপর আমি অনেক চিল্লাইছি, এলাকার সবাই আইয়া আপনার ঘরে ফোন করে।
তুই কাউকে দেখেছিলি? এই ধর বাড়ি থেকে কেউ বের হচ্ছে।
না না স্যার, আমি কাউরে দেখিনি। কেউ থাকলে কি আমি যাইতে দিতাম? তার আপনি কোন ধৈর্য রাখতাম না?
আচ্ছা তোর বাড়ির ঠিকানাটা দিয়ে যা, প্রয়োজন হলে ডেকে নিব।
ঘরের ভেতরে ঢুকেই মিম যা দেখলো তা সে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছে না। ঘরের ড্রয়িং রুমে দুটো দেহ পড়ে আছে, আর তার চারদিকে ছিটি আছে কাঁচের টুকরো। মেঝের বেশিরভাগ অংশেই রক্ত জমাট বেঁধে আছে। ড্রয়িং রুমের টেবিলটার পাশেই পড়ে আছে একজন মহিলার লাশ, আর এই নিষ্প্রাণ দেহটি মিমের শাশুড়ির। তার মাথা ফেটে রক্ত পড়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। তার শরীরের চারপাশে ভাঙা কাঁচের টুকরোর পরিমাণ একটু বেশি। দূর থেকে দেখতে হচ্ছে মিমকে, কারণ পুলিশ বেশি কাছে যেতে দিচ্ছে না। এক ধরনের হলুদ ফিতি দিয়ে লাশগুলো ঘেরা। কিছুটা দূরে পড়ে আছে আরেকটা লাশ, এটা মিমের শ্বশুর নুরুল করিমের। কিভাবে মারা হয়েছে তা বোঝা যাচ্ছে না, তবে তার পরনের সাদা শার্ট রক্তে লাল হয়ে আছে। মিম ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। পুলিশের সেই ওসি মিমের দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে কিছু একটা বলবে। মিম ফুঁপিয়ে উঠতে আবার নিজেকে সামলে নিল।
এই যে শুনছেন।
জি বলুন।
আপনার শ্বশুর শাশুড়ির কাছের আত্মীয় স্বজন কেউ আশেপাশে থাকে?
জি না।
না মানে আমরা এখন লাশ দুটো নিয়ে যাব, পুরুষ মানুষ কেউ থাকলে আমাদের সাথে পাঠিয়ে দিন।
তেমন কাছে কেউ তো নেই।
আচ্ছা আপনার নাম্বারটা তো আমার কাছে আছেই, কোনো প্রয়োজন হলে আমি ফোন করে জানিয়ে দেব, আর ফোনটা দয়া করে অন রাখবেন।
জি ঠিক আছে।
ও আচ্ছা, আপনার স্বামীকে সব জানানো হয়েছে তো?
জি সব বলা হয়েছে, ও যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আসার চেষ্টা করছে।
জি, ওনার থাকাটা খুব প্রয়োজন, আর উনি এলেই যেন প্রথমে শাহবাগ থানায় যোগাযোগ করে, ঠিক আছে?
জি আচ্ছা।
আর আপনি যদি কাউকে সন্দেহ করে কোনো মামলা করতে চান, বিকেলে শাহবাগ থানায় যোগাযোগ করবেন।
জি আমি নিলয়ের সাথে ব্যাপারে কথা বলব।
যাই হোক, মামলা তো হবেই আগে আর পরে।
একটা মামলা করলো, নিলয়ের অফিস হঠাৎ করে নিলয়কে ছুটি দিতেও রাজি হচ্ছে না। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। পুরো বাড়িতে মিম একা, খুন হওয়া বাড়িতে একটা মেয়ে থাকবে এটা তো ভাবাই যায় না। তাই বাবার বাড়িতে গিয়ে উঠল মিম। হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরছে মিমের, কিভাবে যে কি হলো কিছুই ভাবতে পারছে না মিম। কত অল্প সময় এত ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে তার সাথে। এটা যদি কোনো দুঃস্বপ্ন হতো তবে অনেক বেশি ভালো হতো। পরদিন সকাল 11টা মিমের ফোন বেজে উঠল। মিম একরকম দৌড়ে এসে রিসিভ করল ফোন। ওর নাম্বারটা দেখারও প্রয়োজন বোধ করল না সে।
হ্যালো।
হ্যালো
জি, কে বলছেন?
আমি শাহবাগ থানার ওসি লিটন হায়দার।
ও জি বলুন।
আচ্ছা আপনার স্বামী কবে আসবেন?
এখনো ঠিক হয়নি, কোম্পানি ছুটি দিচ্ছে না।
ঠিক আছে, তবে এই মামলার একটা বিষয় নিয়ে আমি খোলামেলা আলোচনা করতে চাই, আর আমাদের অনুসন্ধানী টিমের এই মামলার ব্যাপারে একটা ধারণা রয়েছে। ধারণাটা যুক্তিযুক্ত হলেও কেন যেন আমার মনে হচ্ছে ওদের ধারণাটা ভুল।
কোন ধারণার কথা বলছেন আপনি?
তা আমি সরাসরি বলতে চাই। আপনি আজ ফ্রি আছেন?
জি ফ্রি আছি।
আপনি এখন কোথায় আছেন?
আমি আমার বাবার বাড়িতে আছি।
ঠিক আছে, আপনি ঠিকানাটা বলুন, আমি সময় করে চলে যাব।
বিকেলে বারান্দায় বসে আছি মিম, মন খুব খারাপ। তার হাতে ডায়েরি, ডায়েরির পাতা উল্টাতে লাগলো মিম। মন খারাপের সময়গুলো স্মৃতির পাতায় কড়া নাড়তেই পছন্দ করে মিম। মিম ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ তার চোখ আটকে গেল একটা পাতার দুটো লাইনে। 28 এপ্রিল 2013, ভার্সিটির ক্যাম্পাসে বসে আছি মিম। হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে তার পাশে এসে বসল, আর হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে তোমার প্রিয় পশুর নাম কি? মিম খানিকটা অবাকই হল। মানুষ প্রশ্ন করে তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় ফুলের নাম কি, তোমার প্রিয় ফলের নাম কি, কিন্তু এই ছেলেটা তাকে জিজ্ঞেস করছে তার প্রিয় পশুর নাম। অনেকক্ষণ মিম ছেলেটার দিকে তাকিয়ে তারপর উত্তর দিল, খরগোশ। ছেলেটা ব্যাগ থেকে একটা কাগজ কলম বের করে কি যেন আঁকতে শুরু করল। তারপর মিমকে অবাক করে দিয়ে ছেলেটা একটা সাদা কালো খরগোশ এঁকে ফেলল। তারপর ছেলেটা বলল, এই নাও এই খরগোশটা তোমার। মিম তখন কিছুই বলল না, শুধু বিস্ময় ভরা চোখ নিয়ে দেখে যাচ্ছিল। ওই ছবিটার নিচে লেখা ছিল ফাহিম। তারপর এই ফাহিমের সাথেই পথ চলা শুরু হয় তার। ফাহিমের 1 বছরের সিনিয়র। এখনো হারিয়ে যাওয়া 3 বছর আগের দিনগুলো মনে পড়লে বুকের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এখনো মাঝে মাঝেই মিম হারিয়ে যায় সেই 3 বছর আগের পৃথিবীতে।
জানো আদ্রিতা, তোমাকে আজ যা সুন্দর লাগছে, মনে হচ্ছে পরিদের রাজকন্যা এসে হাজির হয়েছে আমার সামনে।
হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না তোমার।
সত্যি বলছি, তোমাকে নীল ড্রেসে খুব ভালো মানায়।
দেখতে হবে না মানুষটা কার। এই নুরুল করিম স্যারকে চেনো?
হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে?
জানো, উনি না অনেক ভালো। কাল ওনার বাসায় গিয়েছিলাম, ওনার স্ত্রীও অনেক ভালো, আমাকে তো মা ছাড়া কথাই বলে না।
হুম, নুরুল স্যার তো আমাদের ক্লাসও নেয়।
জানো, আন্টি না সারাদিন ঘরে একা থাকে, ওনার জন্য খুব মায়া লাগে।
কেন, ওনাদের কোনো ছেলে মেয়ে নেই?
আছে, ওনাদের এক ছেলে, উনি তো জার্মানিতে থাকে, আন্টি একদম একা থাকে।
ও
জানো, জানো আন্টি না আমাকে যেতে বলেছে, আন্টি অনেক মিশুক, আমাকে প্রথম দিনই নিজের মেয়ে বানিয়ে ফেলেছে।
ও আচ্ছা, তো আজকে যাবো নাকি স্যারের বাসায়?
হুম যাবো, কাল আন্টি অনেকবার করে বলে দিয়েছে যেন যাই, না গেলে উনি ভীষণ রাগ করবে।
যাও ঘুরে আসো। আচ্ছা কখন যাবা?
এই তো বিকেলের দিকে। শোনো না, উনি না আমাকে আজকে একটা রেসিপি রান্না করে শেখাবে, দাঁড়াও শিখে আসি তারপর তোমাকে রান্না করে খাওয়াবো।
বাহ, ঠিক আছে ঠিক আছে, আগে শিখে তো আসো, তারপর না হয় খাবো।
প্রায় প্রতিদিনই মি নুরুল স্যারের বাসায় যায়। নুরুল স্যারের স্ত্রীর নাম কোহিনুর বেগম। কোহিনুর বেগম মিমকে বেশ পছন্দ করে। যদি কোনোদিন মিম তার কাছে না আসতো তাহলে বেশ রাগ করত কোহিনুর বেগম। কোহিনুর বেগম বেশ সুন্দর করে গল্প বলতে জানে। অনেক মানুষ আছে যারা গল্প করা শুরু করলে তা একদমই শুনতে ইচ্ছে করে না, কিন্তু কোহিনুর বেগম তাদের মতো করে গল্প বলে না। তার গল্প শুরু হলে শেষ না শুনে উঠতে ইচ্ছে হয় না। আজ কোহিনুর বেগমের 42তম জন্মদিন পালন করল মিম। যদিও কোহিনুর বেগমকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই, তার বয়স 40-এর উপরে। কোহিনুর বেগম সাজগোজ করতে বেশ পছন্দ করে, সাজগোজ করেই তার সারা দিন কেটে যায়। গয়নার অভাব নেই কোহিনুর বেগমের, প্রতি বছরই নতুন নতুন গয়না কিনে কোহিনুর বেগম। জন্মদিনের সব কাজই করেছে মিম। নুরুল করিম আর কোহিনুর বেগমের কেন যেন একবারের জন্য মনে হচ্ছে না যে এই মেয়েটি তাদের কিছুই না। রাতের খাবার খাচ্ছে নুরুল করিম আর কোহিনুর বেগম।
আরেকটু তরকারি দেই।
থাক, আর দিও না।
আচ্ছা শোনো না।
হুম বলো।
আচ্ছা তুমি কি লক্ষ্য করেছো, মিম আমাদের কত কাছের হয়ে গেছে, মনে হচ্ছে ও আমাদের পরিবারের একজন, তাই না?
হুম, ও সত্যি একটা ভালো মেয়ে, তাছাড়া ও লেখাপড়ায়ও বেশ ভালো।
শোনো, আমার না ওকে বেশ পছন্দ, আমি চাই ও আমাদের পরিবারের সদস্য হোক, আমিও গল্প করার মানুষ পেলাম, আর নিলয়েরও তো বয়স হয়েছে, তাই না?
হুম বুঝতে পেরেছি, আমিও তাই ভাবছিলাম।
হুম মেয়েটাও খুব ভালো, একবার ভেবে দেখেছো নিলয় আর মিমকে যা মানাবে না?
তবে
তবে আবার কি?
আমি শুনেছি মিমের সঙ্গে নাকি ফাহিম নামে একটা ছেলের রিলেশন আছে, ছেলেটা আমার ডিপার্টমেন্টেরই।
আরে এইসব একটু একটু এবাসে থাকি, আর ওরা তো ছেলে মানুষ, না বুঝে ভুল করতেই পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে।
কিন্তু
আমি আর কিন্তু শুনতে চাই না, যা করতে হয় তুমি করো তো, আমি শুধু দেখতে চাই মিম আমার ছেলের বউ হয়ে এসেছে।
আচ্ছা বাবা আসবে, তুমি এত চিন্তা করো না, এখন খাওয়াটা শেষ করো।
পাইমের একটা চাকরি হবার কথা চলছে, এবার শুধু রেজাল্ট দেওয়ার অপেক্ষা। রেজাল্ট দিয়ে দিলে ফাহিম চাকরিতে জয়েন করবে, তারপর মিমকে বিয়ে করে ফেললেও কোনো সমস্যা নেই, ভালো চাকরির সাথে ভালো বউ তো থাকতেই পারে। আজকে ফাহিমের রেজাল্ট দিচ্ছে, তবে সবার রেজাল্ট পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না ফাহিমের রেজাল্ট। অনেক খোঁজাখুঁজি করেও ফাহিম তার রেজাল্ট পেল না। ফাহিম দৌড়ে গেল নুরুল করিম স্যারের কাছে।
স্যার, আমি আমার রেজাল্টটা পাচ্ছি না।
তুমি ভালো করে জানো রেজাল্ট না পাওয়ার মানে কি দাঁড়ায়।
হ্যাঁ স্যার, তবে আমি তো সব পরীক্ষায় ভালো দিয়েছি, আমি বাজি ধরে বলতে পারি আমি কোনো বিষয়ই ফেল করিনি।
দেখো তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই, তাই না? আর যদি মনে করো যে তুমি পাশ করেছো তাহলে গিয়ে ভালো করে খুঁজে দেখো পাও কি না।
স্যার আমি এক এক করে সব দেখেই এসেছি।
ঠিক আছে চলো, আমি তোমায় তোমার মার্কশিট দেখাই, চলো আমার সাথে, এই নাও। তোমার মার্কশিট দেখো।
স্যার, এখানে তো আমার ব্যবহারিকের নাম্বার দেওয়া নাই।
ব্যবহারিকের নাম্বার না দেওয়ার কারণও ভালো করেই জানো তুমি।
না স্যার, আমি জানি না কেন আমাকে ব্যবহারিকের নাম্বার দেওয়া হয়নি।
তোমার ব্যবহারিক খাতা আমি পাইনি, তাই তুমি নাম্বারও পাওনি।
স্যার, আমি দিয়েছিলাম আমার ব্যবহারিক খাতা।
দিলে আমি না পাওয়ার কারণ কি?
স্যার, আমার স্পষ্ট মনে আছে আমি নিজে আপনাকে খাতাটা দিয়েছিলাম।
আমি পাইনি, আমি শুধু এতটুকুই জানি, ব্যাস।
স্যার, আমি তো আপনাকেই দিয়েছিলাম। আপনি হারিয়ে ফেলবেন আর সেই দোষের সাজা আমার ভোগ করতে হবে, এটা কেমন বিচার স্যার?
দেখো, আমি এত কিছু শুনতে চাই না। তুমি এবছর পাশ করনি, পরের বছরের জন্য ভালো করে পড়াশোনা করো, যাও।
স্যার প্লিজ স্যার, দয়া করেন স্যার, ব্যবহারিকে পাস নাম্বার দিয়ে দিলেই আমার একটা বছর লস দিতে হবে না। দরকার হলে আমি আবার সব ব্যবহারিক করে আপনাকে দেখাবো। প্লিজ স্যার, প্লিজ।
আই এম সরি
স্যার। এই রেজাল্টটা পেয়ে গেলে স্যার আমার একটা চাকরিতে জয়েন করার কথা, আপনি তো জানেন। এই পাস নাম্বারটা না দেখাতে পারলে আমি ওখানে কোনোভাবেই জয়েন করতে পারবো না। প্লিজ স্যার, আপনার পায়ে পড়ি স্যার, প্লিজ আমাকে একটু একটু দয়া করুন।
আমার পক্ষে সম্ভব না তোমায় পাশ করিয়ে দিয়া। এখন তুমি আসো।
আমি জানি স্যার, আপনি চাইলেই নম্বরটা দিয়ে দিতে পারেন স্যার। পাস নম্বরটা দিয়ে দিন স্যার, আপনার দুইটা পায়ে পড়ি, প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ।
পা ছাড়ো, আমি কিছুই করতে পারছি না তোমার জন্য, সরি, তুমি এখন যাও।
স্যার, আজ আমি যেমন কাঁদলাম, আপনাকেও একদিন কাঁদতে হবে স্যার। আমি জানি আপনি আমার সাথে এই কাজটা ইচ্ছে করেই করেছেন, কিন্তু কেন করেছেন তা আমি জানি না। তবে যার কারণেই করে থাকেন, আমি এর প্রতিশোধ নিবই। আমার এক বছর আপনি কেড়ে নিলেন, আর আপনি এমনি এমনি ছাড় পেয়ে যাবেন ভাবছেন? আমি এর প্রতিশোধ নিবই নিব। ওই দিন আপনি আফসোসও করার সুযোগ পাবেন না স্যার।
তুই আমাকে হুমকে দিচ্ছিস? গেট আউট রাস্কাল।
It's ABC Radio on air 24/7. Tune in.
Kuasha.
এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা শুরুতে দেখেছি মিম তার শ্বশুর শাশুড়ি নুরুল করিম এবং কোহিনুর বেগমের সঙ্গে থাকে, এবং মিমের স্বামী নিলয় থাকে জার্মানিতে। চাকরির সুবাদে সে জার্মানিতে থাকে এবং এখানে একাই থাকে মিম তার শ্বশুর শাশুড়ির সঙ্গে, এবং শ্বশুর শাশুড়ি হঠাৎ করে খুন হয়ে যায়। পুলিশের ফোন পেয়ে মিম বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে দেখে তার শ্বশুর শাশুড়ি মরে পড়ে আছে এবং তাদেরকে খুন করা হয়েছে খুবই বিভৎসভাবে। এবং খোঁজ নিয়ে পরে জানা যায় যে কি করে জানা গেল যে তার শ্বশুর শাশুড়ি খুন হয়েছে, যে তাদের ময়লা ফেলত একটি ছেলে যার নাম ছিল সবুজ, সে প্রথম দেখতে পায়। কারণ সে দুপুরবেলা প্রায় তেষ্টা পেলে সে বাড়িতে পানি খেতে যেত, দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় যে পড়ে আছে নুরুল করিম এবং তার স্ত্রী কোহিনুর বেগম, এবং এই নুরুল করিমই কিন্তু সবুজকে চাকরি দিয়েছিল। আর এই ফাঁকে আমরা আরেকটা জিনিস জেনে গেছি যে মিমের বিয়ের আগে ফাইমিনের একটি ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়। ফাহিম এবং মিমের শিক্ষকও ছিলেন নুরুল করিম, এবং নুরুল করিমের স্ত্রী কোহিনুর বেগম খুবই পছন্দ করতেন মিমকে, যে কারণে মিম সেই বাড়িতে অনেক যাতায়াত করত, এবং যাতায়াত করতে করতে একসময় খুবই পছন্দ করে ফেলেন কোহিনুর বেগম। এবং ফাহিমের সঙ্গে মিমের সম্পর্ক থাকা সত্ত্বেও কোহিনুর বেগম তার ছেলে নিলয়ের সঙ্গে মিমকে বিয়ে দিতে চান। একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে ফাহিমের রেজাল্ট বের হয় এবং সেই রেজাল্টে কোথাও তার নাম নেই, অর্থাৎ সে পাশ করেনি। এবং খোঁজ নিয়ে সে যখন খোঁজ নিতে নুরুল করিমের কাছে যায়, নুরুল করিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, নুরুল করিম বলে যে তার প্র্যাকটিক্যাল খাতা পাওয়া যাচ্ছে না, কিন্তু ফাহিম চ্যালেঞ্জ করে বলে যে সে পরীক্ষাও দিয়েছে এবং খুব ভালো পরীক্ষা দিয়েছে, এবং সে অনেক রিকোয়েস্ট করে নুরুল করিমকে তাকে কনসিডার করার জন্য, কিন্তু নুরুল করিম কোনো এক কারণে কোনোভাবেই রাজি হয় না। এবং একটা পর্যায়ে রাগে দুঃখে অপমানে ফাহিম নুরুল করিমকে রীতিমত থ্রেট দিয়ে চলে আসে। তারপরে কি আছে, কেন নুরুল করিম খুন হয়েছে, কে আছে এই খুনের পেছনে, আমরা সবটাই জানবো একটু একটু করে। তাহলে চলুন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আপনি আছেন কুয়াশা, আর আপনার সাথে আছে শর্মিনা, শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম।
কুয়াশা।
কলিং বেল বেজে উঠল, অনেকক্ষণ হয়ে গেল কলিং বেল বেজেই চলেছে, কিন্তু দরজা কেউ খুঁজছে না। মিমের একদম উঠতে ইচ্ছে করছে না। আরো কিছুক্ষণ অপেক্ষা করা যেতে পারে, তবে মনে হয় না তাতে কোনো লাভ হবে। কেউ খোলার থাকলে এতক্ষণে খুলেই দিত। খুবই বিরক্ত লাগছে মিমের। তারপর বারান্দা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল মিম। দরজা খুলতে মিম দেখলো দরজার ওই পাশে ওসি লিজন হায়দার। ওসি সাহেব মুখ কালো করে দাঁড়িয়ে আছে। মিম ঠিক বুঝতে পারছে না কি করবে। ঘরে আসতে বলা উচিত নাকি এখানেই কথা বলে বিদায় করে দেবে?
ও, আপনি
কেন? অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? যদিও পুলিশের চাকরিটাই এমন, হুটহাট করে মানুষের দরজায় হাজির হতে হয়।
জি, আমার বাবা মনে হয় আপনাদের থানায় গিয়েছিল, দেখা করে এসেছে বোধ হয়।
হ্যাঁ শুনেছি, আমি ছিলাম না। আপনাকে কিছু কথা জিজ্ঞেস করার ছিল।
হ্যাঁ বলুন।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন?
না, আসুন ভেতরে আসুন। বসুন।
জি ধন্যবাদ।
এবার বলুন কি বলবেন।
আসলে আপনার শ্বশুর শাশুড়ির খুন হওয়ার পর আমরা খুনিকে ধরার তেমন কোনো কিছুই পাইনি, তবে একটা ক্লু খুনি রেখেই গেছে।
কি ক্লু?
একটা কলম।
কলম? কি কলম?
একটা রক্তমাখা কাঠের কলম, যার উপর লেখা ছিল মিম যোগ ফাহিম। এই কলমটা আমরা পেয়েছি আপনার শ্বশুরের লাশের পাশে। আমাদের ধারণা খুনি তাড়াহুড়ো করে পালাতে যায়, যার ফলে কলমটি তার অজান্তেই পড়ে যায়। আর এটি আমাদের কাছে পরিষ্কার যে এখানে আপনারও হাত আছে। কি হলো, কথা বলছেন না কেন?
আসলে ফাহিম আমার এক সময়কার বয়ফ্রেন্ড। আমি ওই কাঠের কলমটা নারায়ণগঞ্জ থেকে আসার সময় কিনি, তার উপর খোদাই করে আমি লিখে আনি ওই লেখাটা।
তারপর?
তারপর আমি ফাহিমকে ওই কলমটা গিফট করি।
তার মানে এই কলমটি আপনার আগের বয়ফ্রেন্ডের কাছেই থাকার কথা। আচ্ছা, কতদিন আগে এই কলমটি আপনি দিয়েছিলেন আপনার আগের বয়ফ্রেন্ডকে?
2 বছর আগে।
রহস্যটা তাহলে এখানে।
তবে আমার মনে হয় ফাহিম এই ধরনের কাজ করেনি। আর
আমি যা বুঝার বুঝে গেছি, আপনাকে আর বলতে হবে না। আচ্ছা, ফাহিমের ঠিকানাটা আছে আপনার কাছে?
হ্যাঁ আছে, কিন্তু
আমাকে ফাহিমের ঠিকানাটা লিখে দিন, যা জানার আমি জেনে নিব।
ঠিক আছে, এই যে নিন।
ধন্যবাদ। আচ্ছা আজ আমি উঠি।
গম্ভীর মুখে বেরিয়ে গেলেন ওসি লিটন হায়দার। পুলিশের কাভার ভ্যান নিয়ে লিটন হায়দার পৌঁছল মিমের দেয়া ঠিকানায়। পুলিশ সেখানে গিয়ে ফাহিমকে পেল না, তবে জানা গেল কিছুদিন আগে সে এই মেস ছেড়ে দিয়েছে। ফাহিমের নতুন ঠিকানার খোঁজ কেউই দিতে পারল না। তবে ফাহিমের পুরনো মেস থেকে ফাহিমের একটা ছবি পায় পুলিশ। ওই ছবি দিয়েই ফাহিমকে ধরার কাজ শুরু করল পুলিশ। আর যাই হোক, পুলিশের হাত থেকে কখনোই কেউ পালিয়ে বাঁচতে পারে না। একদিনের মধ্যে প্রত্যেকটা থানায় ফাহিমের ছবি পাঠিয়ে দেয়া হলো। চার দিক থেকে খোঁজা হচ্ছে ফাহিমকে। ফাহিমকে খুঁজে বের করাই পুলিশের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো। কারণ পুলিশের সন্দেহের তালিকায় এখন পর্যন্ত নাম আছে দুটো, ফাহিম আর মিম। মিম যেহেতু একটা ব্যাখ্যা দিয়েছে তার নাম কলমে থাকার পেছনে, এবার প্রয়োজন ফাহিমকে। ফাহিমকে পাওয়া গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। অনেক খোঁজা খুঁজির পর ফাহিমকে পাওয়া গেল গাজীপুরের জয়দেবপুরে। জয়দেবপুর পুলিশের সহযোগিতায় ফাহিমকে গ্রেফতার করে নিয়ে আসা হয় শাহবাগ থানায়। ফাহিমা এখন একটি বিশেষ ঘরে বসে আছে, মাথার উপর একটা বাতি আর সামনে টেবিল, আর তার সামনে চেয়ারে বসে আছে ফাহিম। অনেকক্ষণ ধরে বসে আছে ফাহিম, আরো কোনো সাড়া শব্দ নেই। আর ফাহিম এখনো ঠিক করে জানেই না কেন তাকে ধরা হয়েছে। হঠাৎ লিটন হায়দারের তীক্ষ্ণ কণ্ঠস্বরে ভারী হয়ে উঠল পুরো ঘর।
কি খবর ফাহিম সাহেব, কেমন আছেন? আচ্ছা, এত কাছাকাছি পালাবার বুদ্ধি দিয়েছিল কে শুনি?
কি বলছেন, কে পালিয়েছে?
ও, এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন? ফাহিম সাহেব, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি আর হয় বলুন।
সরি, আমি আপনার কোনো কথারই কোনো অর্থ বুঝতে পারছি না।
আরে বুঝবেন বুঝবেন, সব বুঝবেন।
আচ্ছা বলুন তো, আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে?
আপনি কিন্তু খুব ভালো অভিনয় করতে পারেন, আপনার আসলে অভিনেতা হওয়াই উচিত ছিল, আর আমাদের সাথে কিন্তু অভিনয় করে কোনো লাভ নেই। দেখুন ফাহিম সাহেব, আমি ভালো করেই জানি আপনি সব জানেন।
আপনার ধারণাটা যে ভুল হতে পারে না তা আপনাকে কে বলল? তাছাড়া আমি সত্যি জানি না কি হচ্ছে এসব, কি হচ্ছে আমাকে পরিষ্কার করে বললেই আমি খুশি হব।
ওকে, তাহলে শুনুন, আপনার ভার্সিটির নুরুল স্যারকে আশা করি নতুন করে চিনিয়ে দিতে হবে না?
হ্যাঁ, আমি ওনাকে চিনি, আর খুব ভালো করেই চিনি।
ভালো, খুব ভালো। এটাও নিশ্চয় জানেন যে তার এবং তার স্ত্রীর খুন হয়েছে?
না, আমি জানি না। কবে, কখন, কিভাবে?
আস্তে 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 সব বলছি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আজ সকালেই আমাদের হাতে পোস্টমর্টেম রিপোর্ট এসেছে, তাতে স্পষ্টভাবে বলা হয়েছে নুরুল করিমকে ছুরির আঘাতে খুন করা হয়েছে।
তার স্ত্রীকেও কি একইভাবে খুন করা হয়েছে?
না, কাঁচের জগ দিয়ে মাথায় বাড়ি দেওয়া হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর তাদের মৃতদেহের পাশে রক্তমাখা একটা কলম পুলিশ উদ্ধার করে।
পেন?
হ্যাঁ, পেন। এছাড়া তেমন কোনো কিছুই পাওয়া যায়নি খুনিকে বের করার জন্য।
একটা পেন কিভাবে খুনি বের করবে?
করবে করবে, কারণ কলমটি দেখে এটি যে কেউই বুঝবে কলমটি ওই ঘরে আগে থেকে ছিল না। খুন করার পর ওই কলমটি খুনির কাছ থেকে পড়ে যায়, তারপর রক্ত লাগে। আমার ধারণা আপনি কলমটা খুব ভালো করেই চিনেন।
আমি? কিভাবে?
কলমটি কাঠের কলম, আর তাতে আপনার নাম লেখা ছিল।
কি বলছেন, আমার নাম?
জি হ্যাঁ, এতক্ষণ অনেক সম্মান দেখালাম, এখন ভালোই ভালোই সব উত্তর দিয়ে দিলেই হয়।
জি বলুন, কিসের উত্তর দিতে হবে?
আগে দেখুন তো, এই কাঠের কলমটি চিনেন কিনা?
এটা
চমকে ওঠারই কথা, খুনি যেই হোক না কেন তার অজান্তেই সে কোনো না কোনো ভুল করেই ফেলে, আর আপনার ক্ষেত্রেও তাই ঘটেছে ফাহিম সাহেব।
কি কি বলছেন এসব, আর কে খুনি?
এখন জিজ্ঞেস করছেন খুনি কে? আমার সামনে যে মানুষটা বসে আছে সেই খুনি।
কি বলছেন এসব, এখানে তো আমি আর আপনি ছাড়া কেউই নেই, তাহলে কি আপনি আমাকেই সন্দেহ করছেন?
জি হ্যাঁ, তবে সন্দেহ না, এটাই সত্যি।
দেখুন, আমি তো স্যার খুন হওয়ার পর আপনার মুখ থেকেই প্রথম শুনলাম, তাছাড়া আমার আগের কারো সাথে এখন আর পরিচয় নেই।
এই কাঠের কলম তো মিম আপনাকে দিয়েছিল, তাই তো?
হ্যাঁ, দিয়েছিল।
তাহলে এই কলমটা ঘটনাস্থলে পাওয়া গেল কি করে?
বিশ্বাস করুন, কলমটি আমি অনেকদিন আগেই ফেলে দিয়েছিলাম।
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই, আপনার আর মিমের মধ্যেকার সবকিছুই আমাদের জানা। আর আপনি যে 2 বছর আগে নুরুল করিম সাহেবকে হুমকি দিয়েছেন তাও আমাদের অজানা নয় ফাহিম সাহেব।
তখন তো রাগের মাথায় কি বলতে গিয়ে কি বলে ফেলেছিলাম, তাছাড়া এত বছর আগের কথা।
দেখুন, আপনি যাই বলে এড়িয়ে যেতে চান না কেন, আমাদের কাছে এটা কিন্তু স্পষ্ট, আপনি আপনার প্রতিশোধ নিয়েছেন।
না প্লিজ, বিশ্বাস করুন, আমি তেমন কিছু করিনি।
সোজা আঙুলে কখনো কখনো ঘি ওঠে না, ঘি ওঠাতে আঙ্গুলটা বাঁকা করতে কিন্তু পুলিশ খুব ভালো পারে।
আমি আমি কিছুই করিনি। আপনি বুঝতে চাইছেন না কেন?
কি স্বীকার করবি না? তুই খুন করেছিস, আর তা না হলে তুই কাউকে না বলে চলে গেলি কেন?
আচ্ছা আপনি বলুন তো, কেউ তার জীবনের অন্তিম পরীক্ষায় ফেল করে কি আর ওই পরিচিত মানুষদের মধ্যে থাকতে পারে? আর থাকলে কি ভয়ঙ্কর কটু কথা শুনতে হয় তা নিশ্চয়ই আপনি জানেন না, জানলে এই কথা বলতেন না।
আর তাই সব প্রতিশোধ একবারে নিয়ে নিলি, তাই তো?
উফ, আমি এমন কিছুই করিনি।
দাঁড়া, তোর মুখ থেকে কি করে কথা বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এখনো সময় আছে, ভেবে দেখ। আমি টেলিফোনটা ধরে আসছি। হ্যালো।
হ্যালো স্যার, আমি সবুজ।
কোন সবুজ?
ওই যে ময়লার কাম করি, ওই সবুজ।
ও, চিনতে পেরেছি। হ্যাঁ বলো, কি বলবে?
আমার মনে হইল আপনার একটা কথা কওয়া জরুরি।
কি বলবে বলো তো?
জানেন স্যার, খালাম্মার মিম ভাবির সাথে সারাদিন ঝগড়া লাইক গাই থাকতো। আমি যখনই যাইতাম তখনই দেখি খালি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করতে আছে।
তুমি কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো।
স্যার আমার মনে হয় কি জানেন, স্যার আর খালাম্মার খুন ওই মিম ভাবিই করছে।
তুমি এ কথা কেন বলছ?
ও হঠাৎ মনে হইল তাই কইলাম।
ওদের মধ্যে কি নিয়ে ঝগড়া হতো বলতে পারো?
তা তো কইতে পারুম না স্যার।
তুমি এ কথা আগে বললে ভালো হতো। আচ্ছা পরে তোমার সাথে কথা বলবো। তোমার বাড়ির কারো ফোন নাম্বার আছে?
স্যার আমারই তো ফোন আছে, আপনারা যে নাম্বার দিয়ে ফোন দিছি এই নাম্বারটাই আমার।
কি, তোমার ফোন? তবে ওই দিন যে নম্বর চাইতেই তুমি বললে তোমার ফোন নেই, এমনকি তোমার পরিবারের কারো কাছেই ফোন নেই।
কালকেই তো একটা ফোন কিনলাম।
বেতন টেতন পেয়েছো নাকি?
না স্যার, আগের জমানো টাকা ছিল হেরে দিয়ে কিনছি।
আচ্ছা আচ্ছা, কোনো প্রয়োজন হলে আমি তোমাকে ফোন দিব।
জি স্যার।
লিটন হায়দারের কেমন যেন লাগছে সবুজের হঠাৎ করে ফোন কেনার ব্যাপারটা নিয়ে। যে ছেলে এত হাই হুতোশ করল তার সারের জন্য, সেই কিনা আজ নতুন ফোন কিনে মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। সবুজের সাথে দেখা করা প্রয়োজন। না, কিছুই ভালো লাগছে না তার। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। মনে হচ্ছে সবুজের সাথে না দেখা করা পর্যন্ত তার অস্বস্তি বোধ কাটবে না। লিটন হায়দারের ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, কোনো কিছুতে তার আগ্রহ বোধ হলে সে বিষয়ে না জানা পর্যন্ত তার খুব অস্বস্তি লাগতে থাকে। এখন লিটন হায়দারের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হল সবুজের ফোনটা দেখা। বাচ্চা একটা ছেলে, বয়স বড় জোর 15 হবে, সে নাকি তার টাকা দিয়ে ফোন কিনেছে। আগ্রহটা না মেটালে আজ রাতে তার ঘুমও ঠিক মতো হবে না। সাথে সাথে লিটন হায়দার একাই রওনা হল সবুজের দেয়া সবুজের সেই ঠিকানায়। পুরনো মেয়াপট্টি বস্তিতে থাকে সবুজ। অনেক এলো মেলো গলি পেরিয়ে পাওয়া গেল সবুজদের ঘর। একে ঘর বললে ঘরের অপমান হয়, একে কুড়ে ঘরও বলা যেতে পারে। ঘরে ঢুকতে লিটন হায়দার দেখল সবুজ ঘরের ভেতর শুয়ে আছে। লিটন হায়দার আরেকটু কাছে যেতেই দেখল সবুজের হাতে একটা মোবাইল। সে মোবাইলে খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছে।
আরে স্যার আপনি?
হ্যাঁ, কেমন আছো তুমি?
ভালোই আছি স্যার।
তোমার মোবাইলটা তো খুব সুন্দর, কোথা থেকে কিনেছো?
ওই যে নীলিমা টাওয়ার আছে না, ওইখান থেকে।
ও, ওখানে তো বেশ দাম জিনিসপত্রের।
হ স্যার, পুরো ডাকাতি করে।
তো তুমি কিনলে যে?
আমার অনেকদিনের শখ ছিল ওইখান থেকে একটা মোবাইল কিনুন, তাই আর কি কিনলাম।
তো কত নিল মোবাইলের দাম?
স্যার 8,000 টাকা।
কি, 8,000 টাকা? তুমি এত টাকা পেলে কোথায়?
এই ইয়ে মানে স্যার, মায়ের একটা গয়না ছিল ওইটা বিক্রি করে দিছি।
তোমার মা রাগ করেনি?
না স্যার, রাগ করেনি।
আচ্ছা তোমার হাতে এটা কি?
ও এইটা, এটার নাম ব্যাসলাইট স্যার, আমার সাথে সবাই পরে, তাই টাকা থাকতে থাকতেই কিনে হালাইলাম।
হুম।
ও স্যার, কিছু বলার জন্য আইছিলেন?
না না, এমনি পাশ দিয়ে যাচ্ছিলাম তাই দেখা করে গেলাম আর কি। আচ্ছা থাকো, আমার আবার তাড়া আছে।
কিছু খাইয়া যান।
আজ না, আরেকদিন।
ঠিক আছে স্যার।
লিটন হায়দার পরিষ্কার বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল তো আছে, কিন্তু সেটা যে কি তাই বুঝতে পারছে না। মিমের মধ্যে কোনো গন্ডগোল নেই তো, থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কারণ পুলিশের প্রথম সন্দেহের তালিকায় তো মিমের নামটাই ছিল। তাছাড়াও বউ শ্বশুরের ঝগড়ার ব্যাপারেও সে কিছু বলেনি, আর না বলাটাই তো স্বাভাবিক, কেউ তো আর নিজের দোষ আগ বাড়িয়ে বলতে যাবে না। লিটন হায়দার ঠিক করল থানায় ফিরে যাওয়ার আগে মিমের কাছে একবার যাবে, পরিষ্কার করে জানা উচিত আসলে ঘটনাটা কি। লিটন হায়দারের গাড়িতে উঠে মনে হল পাহিমের মধ্যেই লুকিয়ে আছে মূল রহস্য। তাছাড়া মিমকে ফোন দিলে ঝগড়ার আসলটা জানা যাবে। ঝগড়া তেমন কোনো বিষয় নয়, একসাথে থাকলে বাপছেলের মধ্যেও ঝগড়া হয়, তবু বিষয়টা কি পরিষ্কার থাকা ভালো।
হ্যালো,
কে লিটন সাহেব?
জি
জি বলুন, কোনো খবর আছে?
না তেমন কিছু না, তবে একটা জিনিস জানার ছিল।
জি বলুন।
আচ্ছা, আপনার আর আপনার শাশুড়ির মধ্যে বেশিরভাগ সময় কি নিয়ে ঝগড়া হতো?
ঝগড়া? কিসের ঝগড়া?
আমার জানা মতে আপনার আর আপনার শাশুড়ির মধ্যে প্রায়ই ঝগড়া হতো, সেটাই জানতে চাচ্ছিলাম।
থামুন থামুন, আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয় এটা আপনাকে কে বলল?
সেটা যেই বলুক, আপনি বলুন কি নিয়ে বেশি ঝগড়া হতো।
দেখুন, এ কথা আপনাকে কে বলেছে আমি জানি না, তবে যে বলেছে সে না জেনে বলেছে। আমার সাথে আমার শাশুড়ির কোনো দিনও ঝগড়া টগড়া হয় নাই।
দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি প্লিজ সত্যি কথা বলুন।
আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আর কিসের ভয়ের কথা বলছেন?
আপনাদের মধ্যে কি তাহলে কোনো ঝগড়াই হতো না?
না, কোনো দিনও হয়নি, আর উনি নিজেই আমাকে অনেক পছন্দ করতেন, সো ঝগড়া করার কোনো মানেই ছিল না।
ওকে, ঠিক আছে, সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
কুয়াশা।
দ্বিতীয় পর্ব শুনলাম। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম মিম ফাহিমকে একটি কলম দিয়েছিল, কাঠের কলম, যেখানে তাদের দুজনের নাম খোদাই করা ছিল, এবং লাশের পাশে অর্থাৎ নুরুল করিম এবং তার স্ত্রী কোহিনুর বেগমকে যেখানে হত্যা করা হয়েছে সেই লাশের পাশে এই কলমটি পাওয়া যায়। এবং ওসি সাহেবের মাথায় নানা রকমের চিন্তা খেলতে থাকে যে কেন ফাহিম এবং মিম লেখা কলমটি এখানে আসলো এবং কে এই ফাহিম। অবশেষে মিমকে ফোন করেন ওসি সাহেব, তার কাছ থেকে জানতে পারে যে মিমের বিয়ের আগে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল যার নাম ফাহিম, তাকে সেই কলমটি দিয়েছিল, কিন্তু সেটা কিভাবে ওখানে গেল সেটা সে জানে না। পুলিশ ফাহিমের ঠিকানা নিয়ে খোঁজ করে অবশেষে ফাহিমকে খুঁজে বের করে এবং তাকে ধরে নিয়ে যায় থানায়। এবং ওসি লিটন হায়দারের ধারণা এই ফাহিমে হত্যা করেছে নুরুল করিম এবং তার স্ত্রী কোহিনুর বেগমকে, কারণ তিন বছর আগের একটি ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ তার রেজাল্ট নিয়ে যে তর্ক বিতর্ক হয়েছিল নুরুল করিমের সঙ্গে, তখন সে নুরুল করিমকে অনেক ধরনের থ্রেট দিয়েছিলেন, সেই কথার জের ধরেই তিনি ভাবছেন যে ফাহিমই খুন করেছে এবং ফাহিমকে সে রীতিমতো নানাভাবে জেরা করতে থাকে। আর এই ফাঁকে সে সবুজ ছেলেটি হঠাৎ করে ফোন করে ওসি লিটনকে এবং বলে যে মিমের সঙ্গে তার শাশুড়ির প্রায় ঝগড়া হতো, এবং ওসি খোঁজ নিয়ে দেখে যে তার মিমের সঙ্গে কখনই তার শাশুড়ি তেমন ঝগড়া হয়নি, এবং শুরুতে দেখছে তার শাশুড়ি অর্থাৎ কোহিনুর বেগম অত্যন্ত ভালোবাসতেন মিমকে, যে কারণে তার ছেলের সঙ্গে তিনি বিয়ে দিয়েছিলেন। হঠাৎ কি মনে করে ওসি লিটন সাহেব সে সবুজের বস্তিতে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে খুব দামি একটি মোবাইল ব্যবহার করছে যার দাম 8,000 টাকা। একটি ময়লা ফেলার ছেলে যার বেতন এত সামান্য, তার হাতে কিনা 8,000 টাকার মোবাইল ফোন, খুবই অবাক হয়ে যান। এবং তাকে সে বলে তার মায়ের সোনার গয়না ছিল যেটা বিক্রি করে সে মোবাইল কিনেছে, এবং তার হাতে ব্রেসলেটও দেখতে পায়। ওসি সাহেবের মনে নানা রকম প্রশ্ন ঘুরতে থাকে। যাই হোক, আমরা এখনো পর্যন্ত খুনের সন্ধান পাইনি। কে খুন করতে পারে কোহিনুর বেগম এবং নুরুল করিম সাহেবকে? আমরা সবটাই জানবো কুয়াশার শেষ পর্ব থেকে, অর্থাৎ যে পর্বটা আমরা এখন শুনবো। সঙ্গেই থাকবেন, আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম, যেখানে চলছে কুয়াশা এবং সাথে আছে বিশার বি। মিমের কথা শুনে লিটন হায়দার মনে হলো আকাশ থেকে পড়ল। সবুজ ছেলেটা তাহলে কি মিথ্যে কথা বলল তাকে? তাড়াহুড়ো করে থানায় ফেলেন ওসি লিটন হায়দার। লিটন হায়দার থানায় এসে চলে গেলেন ফাইমের কাছে। ফাইমকে আবার প্রথম থেকে সব জিজ্ঞেস করলেন লিটন হায়দার। ফাইম স্বীকার করেছে তার কাছে এই কাঠের কলমটি ছিল। ফাইম এও স্বীকার করেছে যে সে নুরুল করিম স্যারকে রাগের মাথায় হুমকিও দিয়েছিল। তবে ফাইম কিছুতে স্বীকার করছে না সে খুন করেছে। লিটন হায়দারকে উপর মহল থেকে বেশ চাপ দেওয়া হচ্ছে তাড়াতাড়ি এই কেসের খুনিকে তা বের করার জন্য। লিটন হায়দারের মাথায় কিছুই ঢুকছে না। একবার মনে হচ্ছে খুনি ফাহিম। লিটন হায়দার আর এক কনস্টেবল মিলে ফাহিমকে মেরে কথা বের করার চেষ্টা চালাচ্ছে। লিটন হায়দারের চোখ টকটকে লাল বর্ণ ধারণ করেছে। আরেকবার মনে হচ্ছে না, ফাহিম খুন করেনি, খুনি অন্য কেউ। তবে সব কথার মূল কথা, এই কেসটা শেষ করতে হবে, যা করতে হবে তাড়াতাড়ি। কেমন যেন অগোছাল লাগছে দেখতে লিটন হায়দারকে।
বল, কে খুন করেছে নুরুল করিম আর তার স্ত্রীকে?
বল, আমি তো ওইদিন গাজীপুরে ছিলাম, আপনি খোঁজ নিয়ে দেখেন।
আমি অত কিছু শুনতে চাই না, তুই বল তুই খুন করেছিস কিনা, না হয় আজ তোকে মেরেই ফেলবো।
আমি তো বলেছি আমি খুন করিনি।
তুই করিসনি তাহলে তোর বাপ করেছে, তাড়াতাড়ি স্বীকার কর, না হয়
বিশ্বাস করুন আমি খুন করিনি। উফ, আর মারবেন না। আহ,
সত্যি সত্যি বল কিভাবে খুন করেছিস?
পানি।
মঞ্জু, এই মঞ্জু, এক গ্লাস পানি দিয়ে যা তো।
পানি
এই নে, এই নে তোর পানি। হ্যাঁ, এইবার বল।
কয়বার বললে বিশ্বাস করবেন আমি খুন করিনি? এক কাজ করুন, এত কষ্ট না দিয়ে গুলি করে একেবারেই মেরে ফেলুন।
তাহলে তোর কাছে যে কলম থাকার কথা, যে কলম তোর সবচেয়ে প্রিয়, ওটা লাশের পাশে রক্তের উপর পাওয়া গেল কি করে?
বল। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, মিমের বিয়ের পরদিনই আমি ওর দেয়া সব কিছু ময়লার বালতিতে ফেলে দিয়ে আসছি।
দেখ, হুমকি দিছিস, কলম দিলি, আর তুই খুন করিস নাই। আর ফেলে দেওয়ার পর হঠাৎ লাশের কোলের কাছে গিয়ে তোর কলম হাজির হলো, তোর কলমের কি হাত পা আছে?
আমি জানি না, এতদিন পর হঠাৎ এই কাঠের কলমটা কোথা থেকে উদয় হলো।
আচ্ছা, একটু আগে কি বললি তুই, কোথায় ফেলেছিলি তোর কলমটা?
আমাদের মেসের ময়লার বালতিতে।
তোদের ময়লা তখন কে নিত?
সবুজ নামে একটা ছেলে ছিল, ওই এসে এসে ময়লা নিয়ে যেত।
লিটন হায়দার দুই মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন। দুই মিনিট পরেই তার মুখে হাসির একটা রেশ দেখা গেল। দাঁতে দাঁত লাগিয়ে লিটন হায়দার বলে উঠল, এবার দুই দুয়ে চার মিলেছে। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল লিটন হায়দার। কাভার ভ্যান আর পুলিশ ফোর্স নিয়ে সোজা চলে গেলেন সবুজদের বাড়ি। বাড়িতে পাওয়া গেল না সবুজকে। অনেক খোঁজাখুঁজি করে সবুজকে পাওয়া গেল এক জুয়ার আসরে। তারপর সাথে সাথে সেখান থেকে সবুজকে ধরে নিয়ে আসা হলো শাহবাগ থানায়। একটা বিশেষ রুমে বসে আছে সবুজ। মাথার উপরে গ্রীষ্মের সূর্যের মতো আলো দিচ্ছে একটি লাইট। চেয়ারে বসে আছে সবুজ, তার সামনে একটা টেবিলও আছে। এছাড়া রুমে আর তেমন কিছুই নেই। লিটন হায়দার এসে দাঁড়ালো সবুজের সামনে।
কিরে, কি খবর সবুজ, দিনকাল কেমন যায়? হুম, কিরে কথা বলিস না কেন?
জি স্যার, ভালো।
তোকে এখানে কেন ধরে আনা হয়েছে তা তো তুই ভালো করেই জানিস, তাই না?
না স্যার, আমি কিচ্ছু জানি না।
আচ্ছা, তুই কি নিজেকে অনেক চালাক ভাবিস?
মানে স্যার, না তো।
দেখ তো,
এই কলমটা চিনিস কিনা?
না, ইয়ে স্যার মনে হয় চিনি না। মনে হয় স্যার
চিনি না মানে? লাশের পাশে কলমটা তো তুই দেখিয়ে দিলি, তাই না?
ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে স্যার, ভুলে গেছিলাম।
হুম, তুই তো সব ভুলেই গেছিস, এবার আমি তোকে সব মনে করিয়ে দেব। আচ্ছা, তুই ফোন করে কি যেন বলছিলি? মিম আর তার শাশুড়ি প্রায় সবসময় ঝগড়া করে, তাই তো?
হ্যাঁ স্যার, তাই। আমি যতদিন পানি চাইতে গেছি তার প্রত্যেকটা দিনে আমি তাদের কাইজা শুনছি।
তুই কখন পানি খেতে যেতি?
দুপুরবেলায়।
কয়টা নাগাদ?
এই ধরেন 2-3টার মধ্যে হইব স্যার।
তাই না? তুই সত্যি বলছিস?
হাসা কথা স্যার, একদম সত্যি কথা কইতেছি।
ও আচ্ছা, আমি তো জানি মিম 2-4 পর্যন্ত ভার্সিটিতে থাকে, তাহলে ঝগড়া করতে শুনলি কিভাবে?
মানে স্যার,
ডান্ডা পিঠে পড়ার আগে সব ভালোই ভালোই বল, ওই কাঠের কলমটা তো তোর কাছে অনেকদিন ধরে, তাই না?
না স্যার, কেমনে আমার কাছে কেমন চাইব?
ফাইম কলমটা ময়লার বালতিতে ফেলে দেওয়ার পর তুই পেয়েছিলি, আর সেটা তুই রেখে দিয়েছিলি, ঠিক তো?
হাসা কইতেছি স্যার, আমি কোনো কলমই পাইনি।
ওকে, তোকে একটা গল্প বলি শোন। গল্পে একটা ছেলে থাকে, ছেলেটি খুব গরিব। একদিন সে তার চেনা দুইজন মানুষকে খুন করে।
কোন জায়গায়?
আরে শোন না, খুন করার পর সে কোনো পথ না পেয়ে তার পরিবারেরই একজনের নাম লেখা একটা কাঠের কলম লাশের পাশে রেখে আসে। তারপর সে ওই বাড়ির কিছু মূল্যবান জিনিস চুরি করে, তারপর সে একটা দামি মোবাইল কিনে, এবং সেই বাচ্চা ছেলেকে পাওয়া যায় জুয়ার আসরে। বলতো, ওই চুরি যাওয়া জিনিসগুলোর কি হতে পারে?
স্যার মানে আমি কি করে কমু?
তুই তো বলতে পারবি, কারণ ওই ছেলেটার নাম যে সবুজ।
কি কইতাছেন স্যার এগুলা? আমি?
হ্যাঁ, তুই বল কেন ওদের খুন করলি? যে মানুষগুলো তোর জন্য এত কিছু করলো, তোকে একটা কাজের ব্যবস্থা করে দিল, আর তুই কিনা তাকেই খুন করলি? কেন করলি বল, বল কেন করলি?
আমি কিচ্ছু করি নাই স্যার, সত্যি কইতাছি।
তুই কিছু করিস নাই? দাঁড়া। কলমটা লাশের পাশে কে রেখেছিল?
আমি স্যার রাখছি।
তুই কই পাইছিস সেই কলম বল?
কইতেছি স্যার, আমার স্যার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে স্যার। স্যার স্যার
হ্যাঁ, এইবার বল
স্যার। আমি একদিন ফাইমবাগ ম্যাচ থেকে ময়লা নেওয়ার সময় দেখলাম ময়লার বালতিতে একটা সুন্দর কলম পইরা আছে। আমি একটু একটু পড়তে পারতাম, দেখলাম মিম আর ফাইম লেখা আছে, আর কলমটা আমার পছন্দ হয়েছিল, তাই যত্ন করে রেখে দিছি।
তোর জন্য যারা এত কিছু করলো, আর তুই ওই মানুষগুলোকে মেরে দিলি?
ছি 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 ছি,
তুই কি মানুষ? এই মুখ দেখাতে তোর লজ্জা করে না?
স্যার আমার লোভ আমার অন্ধ বানায় দিছিল। সত্যি স্যার, আমি মানুষের পর্যায়ে পড়ি না, আমার শাস্তি হওয়া উচিত।
কলমটা লাশের পাশে রাখলি কেন বলতো?
মনে করছিলাম এই কলমে যেহেতু মিম লেখা আছে, তাহলে সবাই মিম ভাবিরই ধরবো এই খুনের লেখা। আর মিম ভাবিরে কেন জানি আমার একদমই ভাল লাগে না, তাই আপনারাই ফোন দিয়ে মিথ্যা কথা কইছিলাম।
তুই কি কিছু চুরি করার জন্য ওই মানুষ দুটোকে মেরে দিলি?
হ্যাঁ স্যার, আমি প্রায় দেখতাম খালাম্মার অনেক গয়না, উনি যেহেনে সেহেনে ফালায় রাখে গয়নাগুলা। আমি গয়না দেখা লোভে পড়ে গেছিলাম, আর আমার অনেক টাকার দরকার ছিল।
কিসের জন্য টাকার প্রয়োজন ছিল?
আমি নেশা করতাম স্যার, আর এখন তো আবার দাম বাইরে গেছে, তাই খুব একটা খাইতেও পারি না। কিন্তু খাইতে না পারলে স্যার পাগল হয়ে যাবো আমি। আমি যখন না খাইতে পাই তখন আমার মধ্যে একটা কেমন যেন পশু ভর করে স্যার, আর পশুই মারছে খালাম মারে আর স্যার রে।
পুরো কাহিনী খুলে বলতো,
আমি ওই দিন খালাম্মার কাছে পানি চাইয়া দাঁড়াই আসলাম দরজায়, হঠাৎ আমার সব পড়ল ওনাদের ডিপ ফ্রিজের উপর। ওইখানে দেখি স্বর্ণের দুইটা চেইন, আর তারপর
আস্তে আস্তে ঘরে ঢুকল। সে ডিপ ফ্রিজের উপর থেকে সোনার দুটো চেইন নিয়ে তাড়াহুড়ো করে পকেটে ঢুকালো। সবুজ পিছন ফিরে ঘুরতেই দেখল নুরুল করিম স্ত্রী পানির গ্লাস হাতে নিয়ে হা করে তাকিয়ে আছে সবুজের দিকে। সবুজের মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছু বুঝতে পারছে না সবুজ এখন তার কি করা উচিত। সে নিজের অজান্তে ফ্রিজের পাশের টেবিল থেকে খালি কাচের জগ নিয়ে বাড়ি দিয়ে দিল নুরুল করিমের স্ত্রীর মাথায়। জগ ভেঙে বিকট এক শব্দের সৃষ্টি হলো। নুরুল করিমের স্ত্রী সাথে সাথে পড়ে গেলেন। তার মাথা থেকে রক্ত বের হতে লাগলো। ঠিক সবুজ যখন বের হতে যাবে এমন সময় দৌড়ে এলেন নুরুল করিম। সবুজের মাথায় একটা কথাই ঘুরতে লাগলো, আর যদি নুরুল করিম জেনে যায় যে সে চুরি করেছে তবে তাকে নিশ্চিত জেলে যেতে হবে। নুরুল করিম কিছু বুঝে ওঠার আগেই সবুজ ফলদানি থেকে ছুরি নিয়ে ঢুকিয়ে দিলেন নুরুল করিমের পেটে। তারপর এক দৌড়ে সে বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় ইয়াবা ভাইয়ের কাছে। ইয়াবা ভাইকে সব খুলে বলার পর সে বুদ্ধি দিল ওদের পরিবারের অন্য কাউকে ফাঁসিয়ে দিতে আর যে ছুরি দিয়ে নুরুল করিমকে খুন করা হয়েছে তা লুকিয়ে ফেলতে। তাতে আর কোনো প্রমাণই সবুজের বিরুদ্ধে যাবে না। তারপর সবাইকে ডেকে আনা এবং কান্নাকাটির অভিনয় করার বুদ্ধি সেগুলোও দেয় এই ইয়াবা ভাই। আর তার বুদ্ধিতে সবুজ ওকে ফোন দিয়ে মিথ্যে কথা বলে। এই দুটা চেইন ও ইয়াবা ভাইয়ের কাছে বিক্রি করে সবুজ। অনেক টাকা সে দিয়েছিল তাকে, তা দিয়ে সবুজ তার ইচ্ছেগুলো পূরণ করেছে। তবে লোভে পাপ আর পাপে মৃত্যু। অপরাধে যত চালাকি হোক না কেন সে তার নিজের অজান্তেই রেখে যায় তার অপরাধের সূত্র। লোভ মানুষকে কখনোই ছাড়ে না। লোভ মানুষকে নিয়ে যায় পাপের শিখর চূড়ায়, আর পাপ তাকে সারা জীবন কুড়ে কুড়ে খায়। শুনলেন আজকের কুয়াশা। আজকের কুয়াশা যে গল্পটি এতক্ষণ শুনলেন সেই গল্পটির নাম ছিল একটি কাঠের কলম। লিখেছে রব্রু আহমেদ এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ গুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের কলা কুশলীদের নাম, অর্থাৎ যারা অভিনয় করেছেন আজকে কুয়াশার এই কাহিনীতে। মিমের চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, ফাহিমের চরিত্রে সমন্বয়, নুরুল করিমের চরিত্রে লোবান, কোহিনুর বেগমের চরিত্রে মিনু, ওসি লিটন সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর এবং সবুজ মিয়ার চরিত্রে ছিলেন জাহিদ। শেষ হয়ে গেল আজকের কুয়াশার কাহিনী। আমাকে এখন বিদায় নিতে হবে। আবারও আগামী সপ্তাহে একই সময় হাজির হয়ে যাব কুয়াশায় নতুন কাহিনী নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।